হ্যালো,
এবার শুরু হচ্ছে আমাদের বুধবারের সাপ্তাহিক বিশেষ আয়োজন কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয়, যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সহিংসতা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা। সঞ্চালন করছেন শেগুফতা নাসরিন কুইন।
ধন্যবাদ সাবরিনা, শুভ সন্ধ্যা। হ্যালো ওয়াশিংটনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের হ্যালো ওয়াশিংটনের বিষয়, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সহিংসতা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা। আজকের হ্যালো ওয়াশিংটনে আমাদের দুজন বিশিষ্ট অতিথি আছেন। আমাদের সঙ্গে আজ যোগ দিচ্ছেন ডক্টর সেলিনা আহমেদ। তিনি টেক্সাস সাদার্ন বিশ্ববিদ্যালয়ের কলেজ অফ লিবারাল আর্টস অ্যান্ড বিহেভিয়ারাল সায়েন্সেস এর অন্তর্বর্তী চেয়ার ও অ্যাসোসিয়েট প্রফেসর। ডক্টর সেলিনা আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে।
ধন্যবাদ।
আমাদের দ্বিতীয় বিশিষ্ট অতিথি হচ্ছেন ডক্টর শফিকুর রহমান। তিনি সাউথ ক্যারোলাইনা স্টেট বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশনস প্রোগ্রামের পরিচালক ও সমন্বয়ক। ডক্টর শফিকুর রহমান, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে।
অনেক ধন্যবাদ।
এবারে তাহলে শুরু করা যাক। শ্রোতাদের জানিয়ে দিচ্ছি, অনুষ্ঠান চলাকালীন আমাদের সরাসরি টেলিফোন করার নম্বর হচ্ছে 202-619-3062। এছাড়াও আপনারা ফেসবুকেও প্রশ্ন করতে পারেন। তাহলে শুরু করা যাক। অনেকে ইতিমধ্যেই ফোন করেছেন। হ্যালো,
আমার নাম আব্দুল মুকির চৌধুরী, আমি নিউ ইয়র্ক থেকে ফোন করছি। আমি মুক্তিযোদ্ধা, বাংলাদেশের মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্রের যে কমান্ডার আহ্বায়ক। সম্প্রতি আমরা দেখতে পারলাম কৃষ্ণাঙ্গ দুজন ভদ্রলোককে হত্যা করা হলো পুলিশের গুলিতে, এবং এরপর পরই দেখলাম আমরা একজন কৃষ্ণাঙ্গ তার প্রতিশোধ নিতে গিয়ে ব্যাটেলিয়ন উনি পাঁচজনকে অ্যাম্বুশ করে পাঁচজন পুলিশকে মেরে ফেললেন, যেটা আমেরিকার ইতিহাসে একটা খুবই। এটার পিছনে কি শুধুই বর্ণবাদ না এর পিছনে অন্য কিছু কাজ করছে, একটু কি ব্যাখ্যা করে বলবেন?
অনেক ধন্যবাদ আব্দুল মুকির চৌধুরী, নিউ ইয়র্ক থেকে প্রশ্ন করেছেন। পুলিশের গুলিতে দুজন কৃষ্ণাঙ্গ নিহত হন, তারপরই আর কৃষ্ণাঙ্গ প্রতিশোধ নেওয়ার জন্য পাঁচজন পুলিশ অফিসারকে হত্যা করলেন, এটা কি শুধুই বর্ণবাদ না এর পিছনে অন্য কিছু কাজ করছে? তাই আমি প্রথমেই যাচ্ছি ডক্টর সেলিনা আহমেদের কাছে, আপনার কি মনে হয়?
দেখুন, আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি, আমি গত 40 বছর যাবত এই বিশ্ববিদ্যালয়ের প্রধানত ছাত্র ছাত্রীর সংখ্যা হলো কৃষ্ণাঙ্গ। সুতরাং আমি এইটুকু বলতে পারি যে বহু বছর যাবত যেই বৈষম্যতা চলে আসছে, সব সময় দেখবেন একটা অজুহাত অথবা একটা কারণের সময় সেটা কিন্তু আবার উদ্ভাসিত হয়, আবার চলে আসে সামনে। এটার পিছনে কিন্তু নিগুড় একটা অনেক দিনের, দীর্ঘদিনের একটা দুঃখ, একটা বৈষম্যতা কারণ হয়, এবং যুগে যুগে কিন্তু এটা ফিরে আসছে। আজকের দিনে আমরা অনেক তাড়াতাড়ি খবরগুলো পাচ্ছি, কিন্তু আমরা যখন আমাদের জীবন শুরু করি, ইতিহাস যদি দেখি আমরা আমেরিকার ইতিহাসে, এটা কিন্তু আজকে নতুন কিছু নয়, কিন্তু এটা নতুন রূপ ধারণ করেছে এখন। তার মানে এই নয় যে এটা হতে হবে, কিন্তু আমরা দেখছি যে সেই ডিসপ্যারিটি বা বৈষম্যতাকে দূর করার জন্য সুশীল সমাজ এই দেশে বা রাজনৈতিক দলীয় যারা এই বছরের ইলেকশনের জন্য দাঁড়াচ্ছেন, তাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ আর কি।
আচ্ছা, ডক্টর শফিকুর রহমান, আপনি কি বলেন?
ডক্টর সেলিনা আহমেদ ঠিকই বলেছেন। আমি শুধু অ্যাড করব যে এই ধরনের পরিবেশ এবং অবস্থা আমরা ইতিহাসে দেখে এসেছি। গত 250 বছর যাবত স্লেভারি থেকে শুরু করে তখন যে প্রকট ধরনটা ছিল, এখন সে ধরনটা চেঞ্জ হয়েছে গণতন্ত্র এবং সামাজিক পরিবর্তনের জন্য এবং অর্থনৈতিক পরিবর্তনের জন্য। কিন্তু লেটেস্ট গত 3-5 বছর যাবত আমরা যেটা দেখছি, সেটার যে ধরনটা এত প্রকট এবং এত বড় ধরনের এই সহিংসতাটা এসে আমাদের সামনে দাঁড়িয়েছে, যেটা আমি এ দেশে প্রায় 40 বছর যাবত আছি, আমি এই ধরনের পরিবেশ কোনোদিন দেখিনি। এখন এটার একটা বড় কারণ আমি যেটা বল মানে আমার কাছে যেটা মনে হয় এবং আমরা যেটা কিছুটা গবেষণাও করেছি এর উপরে, যে এই ধরনের অবস্থা আমাদের ছিল, কিন্তু এটা দুটো কারণ এই প্রকটতা জিনিস আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে যে ঘটনা ঘটছিল কিন্তু এত আমাদের সামনে উপস্থাপনা এত প্রকট ভাবে আসছিল না। রেডিও টেলিভিশনের যে রোল এবং বিশেষ করে মডার্ন এই সিচুয়েশনে মডার্ন টেকনোলজি সোশ্যাল মিডিয়ার যে রোল, যার উপরে আমি কিছুটা গবেষণা করেছি, আমি জার্নালিজম কমিউনিকেশনের অধ্যাপক, আমরা দেখেছি যে ঘটনা ঘটতো কিন্তু আগে এত প্রচারিত হতো না,
এত দ্রুত আমরা জানতে পারতাম না,
এই সোশ্যাল মিডিয়ার জন্য এখন এটা এমন ভাবে সাধারণ বাড়িতে, এক বাড়িতে পাঁচজন রয়েছে, পাঁচজনের কাছে পাঁচটা সোশ্যাল মিডিয়া রয়েছে, প্রত্যেকে টুইটার এবং এই এখান থেকে বলছে, ওখান থেকে করছে, এখান থেকে এই যে নেটওয়ার্ক এবং কানেকশনটা হচ্ছে, এইটার যে প্রকটতা মানে টেকনোলজির যে প্রকটতা, এইটাই এসে প্রত্যেকটা সংবাদকে প্রত্যেকটা তথ্যকে এমনভাবে উপস্থিত করছে, এটা আমরা একটা ভয়ঙ্কর রূপ ধারণ করছে। এটা হচ্ছে এক নম্বর কারণ আমার কাছে যেটা মনে হয়। আরেকটা হচ্ছে যে রাজনৈতিক, যেটা ডক্টর আহমেদ ভালো সুন্দর বলেছেন, যে যে পরিবর্তন হয়ে এসছেন এবং বিশেষ করে ওবামার ইলেকশন, এই সাড়ে সাত বছর যাবত এবং কেউই আশা করেনি, ওবামা নিজেও বলেছেন যে আমরা শিওর ছিলাম না যে আমরা ইলেক্টেড হব, একজন কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট আমেরিকায় হবে, কিন্তু হয়েছে। এর ফলে এই যে একটা পোলারাইজেশন, একটা ভাগ সাদাদের ভেতরে, সাদাদের বিশেষ করে গরিব এবং অশিক্ষিত, একটু কম শিক্ষিত এবং ওয়ার্কিং ক্লাসের ভেতরে একটা নতুন করে এই কালোদের বিরুদ্ধে, কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে এবং ফরেনারদের বিরুদ্ধে এবং ইমিগ্রেন্টদের বিরুদ্ধে একটা মানসিকতা তৈরি হয়েছে,
এবং মুসলিমদের বিরুদ্ধে
ঠিক বলেছেন, এই যে মানসিকতাটা তৈরি হয়েছে, এই দুটো মিলে ইতিহাসের এই টেকনোলজি এবং এই ওবামার ইলেকশন, এই দুটো মিলে একটা এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যেটা অবিশ্বাস্য পৃথিবীর ইতিহাসে, মানে আমাদের অন্তত আমরা যেটুকু জানি, আমরা অন্য অন্য দেশকে, সাউথ আফ্রিকাকে বলতাম যে সবচেয়ে বেশি ধরনের মানে ওদের এই ধরনের বর্ণ বৈষম্য রয়েছে, কিন্তু আমাদের এখন যেটা, আমি থাকি সাউথ ক্যারোলাইনায়, মানে আমি গত 10 বছরে যে পরিবর্তনটা একেবারে চোখের সামনে দেখতে পাচ্ছি, আগে সাহস করে কেউ কোনো কথা বলতো না মুসলমানদের হিজাবের বিরুদ্ধে, মুসলমানদের বা ইমিগ্রেন্টদের বিরুদ্ধে, হিসপ্যানিকদের বিরুদ্ধে, এখন সরাসরি মুখের উপরে মলে রাস্তাঘাটে কথা বলে। তো এই দুটো ফ্যাক্টর আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে।
কিন্তু আমি আরেকটু অ্যাড করতে চাই, তবুও এই দেশের লোকের কিন্তু টলারেন্স লেভেল অনেক বেশি। আমি এটুকু মনে করি যে 9/11 পরে আমি এক এক দিনে হয়তো 3টা করে প্যানেল ডিসকাশনও পার্টিসিপেট করেছি এবং আমি বক্তৃতা দিয়েছি হাউ টেরোরিস্ট হাইজ্যাক মাই লাইফ। কিন্তু এখানকার সাধারণ মানুষ কিন্তু অনেক রিসেপটিভ, জানতে চায়। আমাদের কিন্তু গুরু দায়িত্ব রয়েছে, উই হ্যাভ টু ডু মোর।
আমি যেমন মেট্রোতে, সাবওয়েতে আসি, আমি অনেককে দেখি হিজাব পরা বা টিপিক্যাল ধরুন কিছু কাপড় চোপড় পরা থাকে। কিন্তু আপনি যেটা বললেন ডক্টর আহমেদ, যে খুব অত্যন্ত সহিষ্ণু, যেহেতু তারা মানে সেরকম কখনো দেখিনি রাস্তাঘাটে কিছু।
আমরা জাস্ট গত শনিবারে আমাদের বাংলাদেশকে কেন্দ্র করে, আমাদের বাংলাদেশ অ্যাসোসিয়েশন হিউস্টন এবং বাংলাদেশ আমেরিকান সেন্টার, আমরা একটা সেন্টার তৈরি করেছি এখানে, সেখানে আমরা প্রেয়ার ভিজিল করেছি। আমাদের সমস্ত ল এনফোর্স থেকে আরম্ভ করে মেয়র থেকে আরম্ভ করে কংগ্রেসম্যান ওমেন থেকে আমরা সবাই এসেছিলেন। এত সুন্দর করে ওনারা বলেছেন যে আমাদের, ওনারা আমাদের হয়ে মুসলিমদের জন্য বলেছেন, ওনারা আমাদের হয়ে আফ্রিকান আমেরিকান হিসপ্যানিক সমস্ত এবং সাদাদের কথা, যখন আমরা দেখি যে সবাই এগিয়ে আসছে, আমার মনে হয় যে প্রেয়ার ভিজিল ইজ এন উৎস, একটা প্রোগ্রাম, কিন্তু কাজ কিন্তু আমাদের প্রতিদিন প্রতি ঘন্টায় আমাদের সামনে রয়ে গেছে, আমাদের আরো করতে হবে। এবং সুশীল সমাজ আমি মনে করি শুধু এখানে না, আমাদের যার যার দেশ থেকে আমরা এসেছি সেই দেশেও কিন্তু সুশীল সমাজরা এগিয়ে আসতে হবে। আমাদের ইন্টারফেথ প্রেয়ার ভিজিল ছিল, সুতরাং সবাই কিন্তু সব ধর্মের সুন্দর কথা আছে, আমরা ভালো কিছুকে নিয়ে যদি আমরা আমরা সহযোগিতায় আসতে পারি, মন্দটা আপনা থেকে দূর হয়ে যাবে, সময়ের ব্যাপার, কিন্তু এটা থাকবে চিরদিন, এটা আছে, কিন্তু আমাদেরকে ব্যালেন্স আনতে হবে।
অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুদের মনে করিয়ে দিচ্ছি, আপনারা যে অনুষ্ঠান শুনছেন এটি হচ্ছে আমাদের ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের নিয়মিত বুধবারের অনুষ্ঠান হ্যালো ওয়াশিংটন, এবং এতে আজকের আলোচ্য বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সহিংসতা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা। আরো টেলিফোন আছে, এবারে আরেকটি প্রশ্ন নেব। হ্যালো,
আমি মোহাম্মদ আবুল হাসান থেকে বলছি। তা আমার প্রশ্ন হচ্ছে প্যানেলের কাছে, এই আপনার সহিংসাপূর্ণ যে আপনার সহিংসতা হচ্ছে, এক্ষেত্রে কিন্তু আমি মনে করবো যে আপনার পুলিশ বা আপনার প্রশাসন কিন্তু একাংশে দায়ী।
ধন্যবাদ। মোহাম্মদ আবুল হাসেম লালমনিরহাট বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন, আপনি মনে করেন যে পুলিশ ও প্রশাসন দায়ী, পুলিশের ভূমিকার কথা বলছেন আপনি। ডক্টর সেলিনা আহমেদ,
প্রশাসন কিন্তু আমার যে অভিজ্ঞতা, আমরা প্রশাসন আনতে পারি, আইন আনতে পারি, আমরা কিন্তু মাইন্ডসেট যদি চেঞ্জ না করি তাহলে প্রশাসনের দুর্বলতা উনি যেটা বলছেন কিছু অংশে সেটা থাকতেই পারে, কিন্তু আমাদেরকে কাজ করতে হবে মাইন্ডসেট পরিবর্তন করার জন্য, মানুষের মানসিকতা পরিবর্তনের জন্য। মানসিকতার পরিবর্তন কিন্তু আইন দিয়ে হয় না খালি।
উনি অবশ্য হয়তো আমাদের দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন সেই প্রেক্ষাপটেও বলে থাকতে পারেন যে
হয়তোবা, কিন্তু এখানে আমি দেখেছি যে পুলিশ অফিসার একজন কৃষ্ণাঙ্গ মহিলা এবং তার বাচ্চাকে রক্ষা করেছে, তার কাছে কিন্তু মানুষ হিসেবে রক্ষা করেছে, নট কৃষ্ণাঙ্গ নয় সাদা অথবা হিসপ্যানিক।
তিনি তার পুলিশের ভূমিকা
সম্পর্কে, তার প্রশাসনে তার আইনের ভূমিকা পালন করেছেন মানবতার খাতিরে।
ঠিকই বলেছেন। আমার কাছে যেটা মনে হয় শেখ গুপ্তা এবং ডক্টর আহমেদ, যে এখানে আমরা যদি আমেরিকার সাথে বাংলাদেশ বা সাউথ এশিয়াকে তুলনা করি তাহলে ভিন্ন রকমের পরিবেশ আমরা দেখতে পাব। আমেরিকায় প্রশাসনের যে দায়িত্ব, তারা আইন করে বা তারা ইনিশিয়েটিভ নিয়ে বা কোনো প্রোগ্রাম করে এই ধরনের কোনো সহিংসতা করেন না বা কোনো অর্গানাইজ ভাবে কোনো এফোর্ট আমরা দেখি না। আমরা যেটা দেখি যে কোনো একটা পুলিশ ডিপার্টমেন্টের একজন দুজন পাঁচজন ব্যক্তিগত মানুষ, তাদের ব্যক্তিগত মাইন্ডসেট ডিফারেন্ট হতে পারে, যেটা তার পরিবার থেকে এসছে, যেটা তার যে স্কুলে গেছে, যে লোকজনের বন্ধু বান্ধবের সাথে মিশেছে, যেভাবে আগে একটা পার্সোনালিটি তৈরি হয় সেইভাবে একজন দুজন পাঁচজন, এক একটা বড় বড় শহরের আমেরিকার পুলিশ ডিপার্টমেন্টে 5,000-10,000 পুলিশ অফিসার আছে, তার মধ্যে একজন দুজন পাঁচজন ব্যক্তিগতভাবে হয়তো ওই ধরনের মানসিকতা থাকতে পারে।
এবং সেই জন্য যখন আমাদের এখানে বিপদ হয় আমেরিকা, আমরা যখন 911 ডায়াল করি, 911 ওপারে কিন্তু কোন ধরনের প্রশাসন বা পুলিশ আছে আমরা জানি, এবং তারা রেসপন্ড করেন যে সামবডি ইজ ইন ডিস্ট্রেস।
রাইট,
ঠিক বলেছেন, অনেক ধন্যবাদ। আমাদের আরেকজন শ্রোতা আছেন লাইনে, পশ্চিমবঙ্গ থেকে কল করছেন, সিরাজুল ইসলাম। হ্যালো, হ্যাঁ বলুন, আপনার প্রশ্নটা।
কৃষ্ণাঙ্গদেরকে রক্ষার জন্য মানুষের যে একটা মানবিকতা থাকা দরকার, তা কতটুকু আমেরিকা সরকার রক্ষা করছে?
ধন্যবাদ সিরাজুল ইসলাম। ডক্টর সেলিনা আহমেদ,
আমি প্রশ্নটা কি আবার শুনতে পারি?
আপনি তো লাইনে আছেন, আরেকবার বলবেন প্রশ্নটা। হ্যালো, ও আচ্ছা, উনি লাইনটা কেটে গেছেন। উনি বলছেন যে যুক্তরাষ্ট্র সরকার বা প্রশাসন তাদের অধিকার সংখ্যা লঘুদের অধিকার রক্ষার জন্য কতটা করছে?
আমি মনে করি যে আমার জানা মতে এই দেশে আমি 1971 সনে এসেছি এবং আমি দেখছি সব সময় যে মাইনরিটি গ্রুপকে ফোরফ্রন্টে আনার জন্য অনেক রকমের প্রোগ্রাম আছে, অনেক অনেক হয়তো ডেমোক্রেটিক পার্টি যেটা রাজনৈতিক আমাকে আনতে হয় যে যখন নাকি ডেমোক্রেটিক পার্টি রাজনীতিতে ইলেক্টেড হয়ে আসেন তখন তারা অনেক বেশি বেনিফিট পান রিপাবলিকান পার্টি থেকে। এটা আমার অবজারভেশন, আমার ব্যক্তিগত মতামত।
হ্যাঁ, আমাদের এখানে প্রশ্নকর্তাকে বলছি যে ইকুয়াল অপরচুনিটি রাইট বলে একেবারে আইন করা সরকার থেকে, কংগ্রেস থেকে, প্রত্যেক স্টেটের আইন রয়েছে, ফেডারেল গভর্নমেন্টের আইন রয়েছে যে কোন রকম ওই ধরনের মাইনরিটিকে যদি কোন রকম কম বা খারাপ ট্রিটমেন্ট করা হয় তো সাথে সাথে তার সিভিল রাইট ভায়োলেশনের একটা সম্ভাবনা থাকে, যেটা আমরা বারবার দেখতে পাচ্ছি। এবং এই গত কিছুদিনের ভেতরে বেশ কয়টা অ্যাটর্নি জেনারেলের যে বিভিন্ন রকম কেস উনি উপস্থিত করছেন যে প্রত্যেকটায় ইন্ডিভিজুয়াল ওই মাইনরিটি ভায়োলেশন রাইট ভায়োলেশন তাদের রাইটসগুলো ভায়োলেট করছে কিনা। কাজে এই ধরনের বিভিন্ন রকম আইন চাকরি বাকরিতে অনেক জায়গায় অনেক কোটাও রয়েছে যেটা নিয়ে অনেক ট্রাম্প এবং অন্যান্যরা এগুলো নিয়ে আলাপ করছেন, চ্যালেঞ্জ করছেন। আমরা টেক্সাস ইউনিভার্সিটিতে দেখেছি ল ডিপার্টমেন্টে এক যে সাদা ছাত্রী কেস করেছিলেন যে আমি সাদা বলে আমাকে মাইনরিটি হিসেবে আমাকে বাদ দেওয়া হচ্ছে, এটা সুপ্রিম কোর্টে ওটা রিজেক্ট হয়ে গেছে। অর্থাৎ কৃষ্ণাঙ্গদের এবং হিসপ্যানিকদের এবং এশিয়ানদের যদি মাইনরিটি ধরা হয় তাদের অনেক রকম স্কলারশিপ সাপোর্ট কাজকর্ম এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সুযোগ দেওয়া হয়
মহিলাদেরও। অফিসার দি সিভিল রাইট ইজ ভেরি স্ট্রং এন্ড ইউ হ্যাভ পয়েন্টেড আউট ভেরি বিগ পয়েন্ট, এটা খুবই স্ট্রং এবং মহিলারাও অফিসার দি সিভিল রাইট থেকে অনেক বেনিফিট পাচ্ছেন মাইনরিটি হিসাবে
আর তারা আইনের
আইনের
ইয়ে নিতে পারে,
প্রোটেকশন, আইনের প্রোটেকশন নিতে পারে, আইনের সহায়তায় অফিস অফ দি সিভিল রাইটসের ভূমিকা অনেক শক্তিশালী।
ধন্যবাদ। শ্রোতাদের আবার মনে করিয়ে দিচ্ছি আপনারা যারা সরাসরি আমাদের স্টুডিওতে ফোন করতে চান তারা 2026193062 এই নম্বরে ফোন করবেন, এছাড়া আপনারা ফেসবুকেও প্রশ্ন করতে পারেন। এবারে আমরা আরেকটি প্রশ্ন নেব। হ্যালো,
আমার নাম মোহাম্মদ নাদিম খান, আমি পেনসিলভেনিয়া থেকে বলছি।
ইদানিং
যে ডালাসে যে হেট এবং ক্রাইমের যে ঘটনাটা ঘটলো তার জন্য আমি কিছু বলতে চাই। ঘৃণা এবং সন্ত্রাস আমাদের কালচারকে বিভক্ত করে দিচ্ছে। ইদানিং ডালাসে যে 5 শ্বেতাঙ্গ পুলিশ অফিসার মারা হলো সেটা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। আমরা আমেরিকান নাগরিক হিসাবে এই ঘৃণা এবং বৈষম্য বন্ধ করা উচিত এবং একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত। আমরা একটি সিভিলাইজড কান্ট্রি, সমগ্র বিশ্ব আমাদের দেখছে, আমরা এটা করতে পারি না। এখন প্রশ্ন হচ্ছে সমন্বিত প্রচেষ্টায় কিভাবে এর সমাধান করা যায়। থ্যাংক ইউ।
ধন্যবাদ। মোহাম্মদ নাদিম খান পেনসিলভেনিয়া থেকে প্রশ্ন করেছেন। ডক্টর শফিকুর রহমান উনি বলছেন যে ডালাসে ঘটনার প্রেক্ষিতে তিনি বললেন যে ঘৃণা ও সন্ত্রাস লোকজনের মধ্যে বিভাজন সৃষ্টি করছে, এটা বন্ধ করতে হবে, সমন্বিত প্রচেষ্টায় কিভাবে এটা বন্ধ করা যায়। বিভাজন তো কিছুটা তো আপনি এর আগেই বললেন, উল্লেখ করলেন, তো এটা কি করা যায়?
এটার বিভিন্ন ধরনের 3-4 রকম ভাবে অ্যাপ্রোচ করা যায়। সরকারি আইন যেটা অনেক জায়গায় নেই বা আইন থাকলেও ইমপ্লিমেন্ট হয় না সেই ধরনের সিচুয়েশন অনেক জায়গায় অনেক পুলিশ ডিপার্টমেন্টে বা অনেক কাউন্টিতে বা সিটিতে থাকতে পারে, সেটা একটা হতে পারে। তাদের সাথে ডক্টর আহমেদ যেটা বলেছেন যে সুশীল সমাজের মিটিং করে, ওই যে হিউস্টনে যে মিটিং হয়েছে, আমাদের এখানেও হয়েছে, বিভিন্ন জায়গায় আমরা যারা শিক্ষিত সুধী সমাজ এবং বিভিন্ন লোক লোকাল গভর্নমেন্টের সাথে তাদের সাথে আলোচনা করে তাদের পরিবেশ এমন একটা পরিবেশ তৈরি করা যেটা একে সাহায্য এটাকে সাহায্য করতে পারে, কিন্তু তার চেয়েও যেটা বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে মাইনরিটিদের একটা দায়িত্ব রয়েছে, আমাদের যারা বিদেশি রয়েছে বা মাইনরিটি রয়েছে বা আফ্রিকান আমেরিকান রয়েছে বা হিসপ্যানিক রয়েছে, তাদের অর্গানাইজেশনস আছে, তাদের বিভিন্ন রকম সোসাইটি অ্যাসোসিয়েশন আছে, তারা বিভিন্ন রকম ইনিশিয়েটিভ নিয়ে লোকাল ল এনফোর্সমেন্টদের সাথে এবং আইন করার জন্য বিভিন্ন জায়গায় যেন আইন করা যায় নতুনভাবে এবং আইন প্রণয়ন করা যায় এবং আইনগুলো ইমপ্লিমেন্ট ব্যবহার করা যায়, এই ধরনের একটা কোঅপারেটিভ সিচুয়েশন করার মধ্যে একটা অত্যন্ত মানে মূল্যবান সাইড আমি দেখতে পারি। আমি আরেকটা যেটা বলবো যে আমি ক্যালিফোর্নিয়ায় বিভিন্ন রকম এক্সাম্পল দেখেছি, আমার ভাগ্নি ওখানে কাজ করে ইন্টারফেইথের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে, ও হার্ভার্ডে গ্র্যাজুয়েট, ওখানে গিয়ে এখন ইন্টারফেইথ বিভিন্ন ধর্মের বিভিন্ন প্রায় 17টা ধর্মের তাদের বিভিন্ন বাহাই সহ শিখদের ধর্ম, বুদ্ধিস্ট এবং আর মেজর জুইশ খ্রিশ্চান মুসলমান এরা তো রয়েছেই, বিভিন্ন ধর্মের গ্রুপের সাথে ল এনফোর্সমেন্টের সাথে এবং রাজনীতিবিদদের সাথে একসাথে হয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি করা, এই এটার একটা দায়িত্ব আমাদের মাইনরিটিদের মধ্যেও অত্যন্ত মানে মূল্যবান একটা রিসোর্স হতে পারে।
আমি যেটা মনে করি উনি খুব সুন্দর সুন্দর পয়েন্ট বলেছেন, যেটা নাকি আমরা হিউস্টনে বহুদিন থেকে করছি, যেমন এবার প্রতি বছর আমাদের মেয়রের সাথে আমরা ইন্টারফেইথ সমস্ত লোককে ইনভাইট করি মেয়রের ইফতার পার্টি। তো ছোট ছোট অংশ কিন্তু আমাদের ভিজিবিলিটিটা আমাদের যে গুরু দায়িত্ব, ইভেন যে ভদ্রলোক প্রশ্ন করেছেন উনি যদি ওনার ছেলে মেয়ে তাদের স্কুল ডিস্ট্রিক্টে তাদের জাস্ট বিকাম স্পিকার টেক পার্ট অংশগ্রহণ করে আমরা কি আমাদের দায়িত্ব রয়েছে অন্যজনকে জানাবার আমরা কি, সেভাবে আমাদের সর্ব ধরনের মাইনরিটি থেকে আরম্ভ করে হিসপ্যানিক আফ্রিকান আমেরিকান এশিয়ান সাউথ এশিয়া ওরিয়েন্টাল অল গ্রুপ এবং প্রতি বড় বড় শহর এবং ছোট ছোট জায়গাতেও আজকাল কিন্তু অনেক মানুষের সচেতনতা বোধ বেড়েছে, ক্রাইসিস হলে মানুষ বাঁচবার চেষ্টা করে, সেখানে আমাদেরকে অনেক বুদ্ধি খুলিয়ে দেয় যে আমাদের কি করণীয়। আমাদের করণীয়র কিন্তু শেষ নেই, কিন্তু ভুললে চলবে না যে ছোটখাটো করণীয় কিন্তু বিশেষ করণীয় আপনাকে একটা জায়গায় শুরু করতে হবে। শুরু করাটা হলো যে প্রত্যেকের শহরে যার যার শহরে সে যদি ল এনফোর্সমেন্ট মেয়রের অফিসে কাউন্টি অফিসে সাথে সহযোগিতা করে তাহলে কিন্তু ব্যালেন্সটা আসবে, সবাইকে জানতে দিতে হবে এবং জানতে হবে আমাদের
আমাদের যে একটা ইচ্ছা আছে, আমাদের যে কোঅপারেট করার এবং আমাদের যে এই পরিবেশটাকে ফেস করার মানে আমাদের অর্গানাইজেশন আছে, আমাদের ইচ্ছা আছে এবং এগুলো মিডিয়ার কাছে রেডিও টেলিভিশনে গেলেই ওরা নিশ্চয়ই ওগুলো পিক আপ করবে, সোশ্যাল মিডিয়ায় এটাকে মানে বড়ভাবে যদি আমরা উপস্থিত করতে পারি সেটাও খুব সাহায্য।
আমার আরেকটা জিনিস বলার আছে যে আমাদের যারা নতুন প্রজন্ম বড় হচ্ছে তাদের সামনে আমাদের একটা প্রবণতা দেখি আমি অনেকের মধ্যে, আমরা খালি মানে আংশিকভাবে আমেরিকাকে দোষারোপ করে যায় কিন্তু ভুলে যায় যে আমাদের নতুন প্রজন্ম কিন্তু আমেরিকার নাগরিক, তাদের কিন্তু আমরা রং মেসেজ কখনো কখনো ফ্যামিলি বা সোসাইটি থেকে দিয়ে থাকি, এটা কিন্তু একটা বিরাট ভুল পন্থা।
না, ওরা স্কুলে যেটা শিখছে বা অন্যভাবে, ওরা কিন্তু সম্পূর্ণভাবে অন্যভাবে শিখছে,
অন্যভাবে তৈরি হচ্ছে,
আমাদের দুই জেনারেশন হয়ে যাচ্ছে এখানে,
এবং এই দুই জেনারেশন যে তৈরি হচ্ছে এটা নয় যে যারা যারা তাদের হেরিটেজ সম্পর্কে তাদের রেসপেক্ট আছে, তারা আমেরিকান।
এক্স্যাক্ট,
থ্যাংক ইউ।
আর আমরা যেটা দেখলাম যে আপনারা যেটা বলছেন তৃণমূল পর্যায়ে এই আউটরিচ করাটা, হ্যাঁ, কিন্তু সেই সঙ্গে আমরা আবার দেখলাম যে প্রেসিডেন্ট বারাক ওবামা গতকাল সেখানে গিয়ে ডালাসে গিয়ে উনি বক্তব্য রেখেছেন, সেখানে প্রেসিডেন্ট বুশ ছিলেন। তো এই যে উচ্চ পর্যায় থেকেও, এটা এটা শুধু তৃণমূল পর্যায় না, দুদিক থেকে, উপর থেকেও আসছে, নিচ থেকেও আসছে। তো প্রেসিডেন্ট বারাক ওবামা যে মন্তব্যটা করেছেন যে বিভাজন আছে কিন্তু সেরকম প্রকট নয়, সে ব্যাপারে আপনাদের কি বক্তব্য?
আমি বলবো যে প্রেসিডেন্ট ওবামাটা বলেছেন, অলসো প্রেসিডেন্ট বুশ উনিও বলেছেন যে আমাদের কিন্তু যাদের মধ্যে ভালো কিছু আছে সে ভালো জিনিসটাকে তুলে ধরো, কোন জাতি বা কোন কোন রেস বা কোন তৃণমূলের গ্রুপকে তাদের খারাপটা নিয়ে খালি প্রচার করো না। উনি এই এইটুকু কথাও বলেছেন, দুজনেরই কিন্তু মানে সুন্দর বক্তব্য রেখেছেন, সেখান থেকে আমাদের ভালোটাকে নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে।
এখন এর সাথে যেটা পরিবেশটাকে গত দেড় বছর যাবৎ পলিউটেড হয়েছে এবং নষ্ট এবং ভিন্ন রকম একটা মতবাদ মানসিকতা তৈরি হচ্ছে, এটা হলো এই রাজনৈতিক ইলেকশনের জন্য। এখন এইসব ক্ষুদ্র ছোট জিনিসগুলোকে যখন প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেটরা বড় আকারে প্রকট ভাবে তৈরি করে উপস্থিত করে, তখন ভোটাররা কনফিউজড হয়ে যায়, তখন সাধারণ লোক তারা বুঝতে পারে না যে আমরা কোন দিকে যাব, কি করব, বোধহয় ওটাই ঠিক। তখন এই পরিবেশটা তৈরি হয় এবং সেটা লোকালি তার নেইবারের উপরে, অন্যের উপরে, অন্য লোকাল সোসাইটিতে, লোকাল সিচুয়েশনে ওটার ইম্প্যাক্ট আমরা দেখতে পাই।
যেমন যেমন আমরা যদি ডোনাল্ড ট্রাম্পের কথাগুলো ধরে নেই, তাকে সে কথাগুলোকে ধরে যদি আমরা বসে থাকি, তাহলে আমরা যে স্বপ্ন দেখছি স্বর্গীয় সাম্যবাদ, আমি নাম আমার মনে হয় আমার এটা একটা নাম, এটা আমরা দেখতে পারবো তখনই যদি আমরা ভোট দেই, যদি আমরা ইলেকশন প্রসেসে পার্ট নেই। এটা কিন্তু আমাদের কর্তব্য এবং অন্য লোককেও উদ্বুদ্ধ করা যে ইলেকশনে পার্টিসিপেট করো।
হ্যাঁ, গতবার ওবামার ইলেকশনে 2008-এ প্রায় 93% কৃষাঙ্গরা ভোট দিতে এসছেন, যেটা পৃথিবীর মানে আমেরিকার ইতিহাসে কখনো হয়নি। তো এই ধরনের, ঠিকই বলেছেন, এই ধরনের যদি পার্টিসিপেশনটা যদি বেশি হয়, তাহলে আস্তে আস্তে এই ধরনের সমস্যা কিছুটা সমাধান হবে।
ধন্যবাদ। শ্রোতাদের আবারও মনে করিয়ে দিচ্ছি, আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সহিংসতা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা। নাজিম মাহমুদ উনি ফেসবুকে মন্তব্য করেছেন, উনি প্রথমে যে ডালাসের যে ঘটনা সে সম্পর্কে লিখেছেন এবং তারপরে আমি এটা অনেক বড় আত্মটা পড়তে পারছি না, তাই জাস্ট একটুখানি ওখান থেকে পড়ছি যে এরকম অনেক উদাহরণ দেয়া যাবে যেখানে পুলিশ সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। আমরা সবাই জানি সহিংসতার পেছনে সহিংসতা থাকে, সহিংসতার পেছনে বঞ্চনা থাকে, সহিংসতার পেছনে হয়রানি থাকে, অবিচার থাকে। প্রতিটি নাগরিককে সমতার ভিত্তিতে না দেখার পরিণাম হতে পারে ভয়াবহ, এমনকি একটি দেশ দুটুকরো হতে পারে। আমরাই তো তার উপযুক্ত উদাহরণ, একত্রের বঞ্চিত আর অত্যাচারিত হওয়ার জবাবে বাঙালিরা প্রতিষ্ঠিত করে স্বাধীন বাংলাদেশ, যে উনি আরো লিখেছেন। তো উনি শেষে বলছেন যে কালোরা বেশিরভাগ ক্ষেত্রে পুলিশি বর্বরতার শিকার হচ্ছে, এই অবস্থা থেকে কালোদের বেরিয়ে আসার উপায় কি? ডক্টর সেলিনা আহমেদ,
আমি যেহেতু একটা কালো ইউনিভার্সিটিতে পড়াচ্ছি এবং আমি কংগ্রেসম্যান মিকি লিলেন্স তার মৃত্যুর পরে তার যে একটা সেন্টার ওয়ার্ল্ড হাঙ্গার অ্যান্ড পিস, আমি 7 বছর তার ডিরেক্টরও ছিলাম, আমি ওদের সাথে প্রতিটা লেভেলে ছোট বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত কাজ করে এসেছি। এটা আমি বলতে পারি যে কালোদের নিজস্ব যে দায়িত্ব রয়েছে যে শিক্ষা, ফ্যামিলি সব ক্ষেত্রে ধীরে ধীরে আসছে, এগিয়ে আসছে। এবং আমার অভিজ্ঞতা থেকে আমি 1975 থেকে আজকে 2016 সালে আমি সেই পরিবর্তনটা দেখতে পাই। সুতরাং সেই সচেতনতা বোধ কালোদের মধ্যে আছে, কালোদের শিক্ষার হার বাড়ছে, মহিলাদের শিক্ষার হার বাড়ছে, ফ্যামিলি স্ট্রাকচার ঠিক থাকছে, কিন্তু এগুলো হলো সময়ের ব্যাপার। আর আরেকটা ব্যাপার হলো যে এখানে যখন নাকি যে রাজনৈতিক দায় দায়িত্ব গুলো আগে যেমন একচেটিয়া হয়তো সাদাদের মধ্যে ছিল, এখন অনেক অনেক কংগ্রেসম্যান ওমেন এবং ফেডারেল এবং লোকাল লেভেল স্টেট লেভেলে অনেক কালোরা যেহেতু এগিয়ে আসছে তাতে করে পরিবর্তনটা আসছে, হয়তো একদম সাংঘাতিক ভাবে চোখে
দেখা
দূর থেকে অনেকে দেখতে পারে না, কিন্তু যারা এই দেশে আছে তারাই দেখবে তাদের লিভিং কন্ডিশন থেকে আরম্ভ করে শিক্ষাক্ষেত্র থেকে আরম্ভ করে স্বাস্থ্যের প্রতি, যেমন ওবামা হেলথ কেয়ার অ্যাক্ট এজ এ পারফেক্ট এক্সাম্পল। তো আমরা দেখছি আমরা যারা এখানে 40-50 বছর যাবৎ আছি আমরা কিন্তু আমরা বোথ সাইড দেখেছি আর কি, যখন বঞ্চিত থেকে কিভাবে এগিয়ে আসতে হয়। সবচেয়ে বড় জিনিস হলো শিক্ষা, এডুকেশন, এবং সেই শিক্ষার ক্ষেত্রে শফিক ভাই একটা ভালো কথা বলেছিলেন যে অনেক ফেডারেল
প্রোগ্রাম আছে,
প্রোগ্রাম রয়েছে।
ডক্টর শফিক রহমান, আপনি যদি আরেকটু এর সম্পর্কে,
এর সাথে আমি দু একটা পয়েন্ট অ্যাড করতে চাচ্ছি যে এটা সত্যি যে অনেক প্রোগ্রাম এবং অনেক রয়েছে, কিন্তু এখনো আমেরিকায় কৃষ্ণাঙ্গদের ভেতরে কালোদের ভেতরে আনএমপ্লয়মেন্ট রেট হচ্ছে 12-13, যেখানে সমস্ত জাতীয় আনএমপ্লয়মেন্ট রেট হচ্ছে 4.7। তো তারপরে জেলখানায় আমরা দেখতে পাচ্ছি প্রায় 37% মানে ইনমেট যারা জেলখানায় রয়েছে তাদের ভেতরে 37% এক খালি কালো। আমেরিকায় 12.5% হচ্ছে কালো, কিন্তু তার ভেতরে তাদের 37% যদি কালো জেলখানায় থাকে, তার মানে এখানে কোনো একটা ইমব্যালেন্স বা আনসিকিউর ইনসিকিউর সিচুয়েশন রয়েছে যেটা আমরা হয়তো কিছুটা অ্যাড্রেস করতে পারি।
আমি একটা জিনিস শেয়ার করেছি, আমাদের সিনেটর রডনি অ্যালিস, উনি এখন আমাদের কাউন্টি কমিশনার, and he had served as a state senator, উনি যে পয়েন্ট গুলো নিয়ে এসেছিলেন গত 2 বছর, একটা কালো লোক যখন নাকি ভায়োলেশনে পড়ে তার জন্য যে বন্ড মানি অ্যাভেলেবল
অনেক বেশি হয়,
সেটা তারা অ্যাফোর্ড করতে পারে না, প্রিজন টাইম
এবং শিক্ষার কথা যেটা বলেছেন, অ্যাবসলিউটলি রাইট। আমেরিকায় এখনো শিক্ষার যে পরিবেশ বা স্কুল, সিটি বা ইনার সিটি হাই স্কুল গুলো অনেক পরিবেশটা অন্য বিভিন্ন ভাবে উন্নতি করতে হবে, কারণ ইনার সিটি হাই স্কুল গুলোতে বা মিডল স্কুল গুলোতে বেশিরভাগ কালোরা যায়, প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে বেশিরভাগ সাদারা যায় অর্থনৈতিক কারণে। এখন যার ফলে ওখানে থেকে এবং ইনার সিটি স্কুলে অনেক খারাপ স্কুল রয়েছে যেখানে ভালো শিক্ষক নেই, শিক্ষকদের
রিসোর্সের অভাব, অনেক রিসোর্সের অভাব। শুধু না, আমি বলি যে আমার ইউনিভার্সিটিতে একটা প্রজেক্ট হোমের সামনে আমি গত 7-8 বছর যাবত ছোট ছোট বাচ্চাদেরকে আমার ডিপার্টমেন্ট থেকে, আমার ব্যক্তিগত রিসোর্স থেকে আমি ওদেরকে আফটার স্কুল লাঞ্চ দেই ফ্রি, এবং তাদের হোমওয়ার্ক দেখি। এটা আমার আমার একটা প্যাশন, কিন্তু কিন্তু কেন যে তারা কিন্তু যেহেতু হয়তো তাদের বাবা মা জেলে, হয়তো গ্র্যান্ড প্যারেন্টস কেয়ার গিভার, সুতরাং তাদের কোনো প্রপার সুপারভিশন নেই। হ্যাঁ, তো এগুলো রয়ে গেছে, কিন্তু এটা আমাদেরও যারা নাকি আমরা কিছু মাত্রায় আমাদের ব্যক্তিগত রিসোর্সকে সামাজিক কারণে ব্যবহার করে তাদের উন্নতি করতে পারি, সেটাও আমাদেরকে এগিয়ে আসতে হবে।
দুটো গত সেমিস্টারের শেষে দুটো মেয়ে ছাত্রী, কালো ছাত্রী এসে আমাকে বলছে যে আমি বাড়িতে যেতে চাই না, আমি এখানে থাকার আমাকে একটা ব্যবস্থা করে দাও, কারণ আমার বাড়িতে আপনি যেটা বলেছেন যে মা বাবারা কেউ নাই, একজন জেলে একজন অসুস্থ এবং ড্রাগ ব্যবহার করে অন্য অন্য বিভিন্ন রকম, কাজে আমার বাড়িতে কোনো বই নেই, কোনো লাইব্রেরি নেই, আমি যদি এখানে থাকতে পারি তাহলে আমি অন্য একটা ভালো পরিবেশে অন্য পরিবেশে থাকতে পারি। তো এইসব সিচুয়েশন গুলো ফেস করে নিয়েই আমাদের, এগুলো রিয়ালিটি, এগুলোকে ফেস করে নিয়েই, বাস্তবতাকে ফেস করে নিয়ে আমাদের বিভিন্ন রকম ইনিশিয়েটিভ নিতে হবে।
অনেক ধন্যবাদ। আমাদের আরেকজন শ্রোতা কল করছেন, হ্যালো।
আমি সাংবাদিক মিজানুর রহমান নিউ ইয়র্ক থেকে বলছি। আমেরিকাতে বর্ণবাদের যে বিষয়টি এটা অনেক আগে থেকেই জড়িত, কিন্তু আমেরিকার সেই বর্ণবাদের বিষয়টি আজ পর্যন্ত যায়নি। আমরা দেখছি আমেরিকাতে এই কালোদের উপরে এখনো পুলিশ হামলা করছে, এবং সেই হামলাকে কেন্দ্র করে এখনো বিক্ষোভ চলছে, সন্ত্রাস চলছে। আমার প্রশ্ন হচ্ছে যে আদৌ কি আমেরিকা থেকে বর্ণবৈষম্য দূর হবে?
ধন্যবাদ মিজানুর রহমান, উনি নিউ ইয়র্ক থেকে প্রশ্ন করেছেন। যুক্তরাষ্ট্রে এখনো বর্ণবৈষম্য আছে, এটা কি কখনো সম্পূর্ণ দূর হবে? ডক্টর শফিকুর রহমান,
আমি বলি একটু।
হ্যাঁ বলুন।
আচ্ছা, বর্ণবৈষম্যের আপনি যদি ইতিহাস দেখেন, সেই হাম্মুরাব্বি থেকে শুরু করে আজকে প্রায় 5,000-7,000 বছর মানব সভ্যতা যখন শুরু হয়েছে তখন থেকেই বর্ণবাদ সাথে নিয়ে এসছে। প্রথম 1,000 বছর ছিল না, কারণ তখন অর্থনৈতিক পরিবেশ অন্যরকম ছিল, মানুষের কম্পিটিশন কম ছিল, হোর্ডিং, হান্টিং, ফিশিং স্টেজে তখন ওই রকম জমি দরকার ছিল না, বেশি সম্পত্তি দরকার ছিল না। যখন থেকে মানুষ ব্যক্তিগত প্রাইভেট প্রপার্টি তৈরি হয়েছে তখন থেকে আমার সম্পত্তি, আমি এবং আমার প্রয়োজন ফুলফিল করতে যাচ্ছি, তখন থেকে এই বর্ণ মানে বৈষম্যটা তৈরি হয়েছে এবং ডিভাইড শুরু হয়েছে। এখন এটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কম বেশি হয়েছে, কোনো দেশে কম, কোনো দেশে আইন করে কিছুটা চেষ্টা করা হয়েছে, কোনো দেশে সামাজিক শিক্ষার মাধ্যমে করা হয়েছে, কোনো জায়গায় ধর্মের ই দিয়ে ব্যবহার করে করা হয়েছে, কিন্তু এটা সম্পূর্ণ যায়নি, এখনো যাবে কি না সেটা সন্দেহ। কাজে আমেরিকাও এটা থাকবে বলেই আমার মনে হয়, এবং এটা কমাতে হবে, আগের থেকে অনেক কমে এসছে, যেটা ডক্টর আহমেদ বলেছেন, সেলিনা বলেছে যে অনেক কমে এসছে এবং কমবে না এটা আমরা বলছি না, কিন্তু গত 10-15 বছরে আমরা দেখেছি এটা অনেক বেড়েছে, এবং এটার একটা কারণ অনেকেই, আমি আজকেও নিউ ইয়র্ক টাইমসের একটা আর্টিকেলে দেখছিলাম যে তারা বলছে যে ওবামারও কিছু দায়িত্ব রয়েছে, ওবামা এই জন্য কন্ট্রিবিউট করেছে, কারণ সে কালোদের জন্য এবং মাইনরিটিদের জন্য প্রথম 6 বছর তেমন কোনো ইনিশিয়েটিভ, বড় রকমের প্রোগ্রাম গ্রহণ করেনি। এখন গত 1.5 বছর যাবৎ ওবামা অনেক মাইনরিটি সম্পর্কে, কালোদের সম্পর্কে অনেক রকম আলোচনা, বক্তৃতা, আইন কানুন, ইমিগ্রেন্টসদের সম্পর্কে এক্সিকিউটিভ অর্ডার দিচ্ছেন, অন্যান্য দিচ্ছেন, যেগুলো আগে কখনো করা হয়নি।
ডক্টর সেলিনা আহমেদ,
আমি মনে করি আমরা তো বেসিক্যালি সবাই আত্মকেন্দ্রিক, বুঝছেন, এখন আত্মকেন্দ্রিকের বাউন্ডারিটা থেকে বের হয়ে যদি আমি আবার ফিরে যাব সুশীল সমাজ, ছোট ছোট তৃণমূল থেকে সবাই যদি আমরা বেরিয়ে আসতে পারি, প্রশাসন, রাজনৈতিক নেতাদের থেকে আমাদের দায়িত্ব অনেক বেশি, সবকিছুকে সাম্যবাদের যে স্বপ্নটা আমি দেখি, স্বর্গীয় সাম্যবাদ, সেটা আদারওয়াইজ ইট ইজ এ রিয়েলি ক্রুয়েল ডিস্টর্শন অফ রিয়ালিটি। সুতরাং আমি মনে করি যে হ্যাঁ, আমাদের কাজ সবাইকে করতে হবে, আমাদের নতুন প্রজন্মকে তৈরি করতে হবে, এবং ভারসাম্যতা যেন আসতে পারে, না আসাটা এতই মানে দুঃসাধ্য নয়, কিন্তু কোনোদিন, শফিক ভাই যেটা বলেছেন সৃষ্টির ইতিহাসে, এটা আমরা উই আর বর্ন উইথ ইট বাট উই ক্যান মিনিমাইজ ইট।
আর এটা ডক্টর রহমান যেভাবে বললেন যে শুধু আমেরিকায় নয়, সারা পৃথিবীতেই আমরা দেখতে পাচ্ছি বর্ণ বৈষম্যবাদ। আরেকটা প্রশ্ন, হ্যালো,
আমার নাম
বলুন।
জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদে এছাড়া পুলিশের সমস্যা নিয়ে এবং কৃষ্ণ এবং এই ঘটনা নিয়ে যে পরিস্থিতি বর্তমান তৈরি হয়েছে, যুক্তরাষ্ট্র সরকার এই নীতি চিন্তা ভাবনা করতেছে নিজের দেশে এবং বাইরের বিশ্বে, আন্তর্জাতিক বিশ্ব জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদকে কিভাবে দমন করা যায়, কিভাবে আয়ত্ত করা যায়, এই নিয়ে যুক্তরাষ্ট্র সরকার কি পদক্ষেপ নিচ্ছে, এটাই আমার প্রশ্ন। ধন্যবাদ আমেরিকাকে
লিয়াকাত আলী যেটি বললেন যে যুক্তরাষ্ট্রে এবং বিশ্বে যে সহিংসতা ও জঙ্গিবাদ এটা মোকাবেলার জন্য কি ধরনের নীতিমালা গ্রহণ করছে যুক্তরাষ্ট্র প্রশাসন, উনি ওই এখানকার যুক্তরাষ্ট্রের সহিংসতার সঙ্গে উনি আন্তর্জাতিক যে সহিংসতা সেটাকেও এনেছেন মনে হচ্ছে। তো ডক্টর সেলিনা আহমেদ,
আমাদের সামনে যে দুজন, আমি আমেরিকার পটভূমিকে বলতে চাই যে ইলেকশন এর বছর এটা, সুতরাং আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে যে কি নীতিমালা আসবে দুজনের কাছ থেকে। আমি যেহেতু আমি খুব ভালোভাবে বলতে পারি যে সারা জীবন আমি নিজেও একটা অর্গানাইজেশন সৃষ্টি করেছি এখানে, নিউ ইনিশিয়েটিভ ফর নিউ আমেরিকান, সেটা হলো ডেমোক্রেটিক পার্টির। সুতরাং আমি ডেমোক্রেটিক পার্টির পরিপ্রেক্ষিতে দেখতে পাই যে সহিংসতার নীতিমালা কিন্তু অনেক ভালো, এবং আমরা দেখতে চাই যে জিওপি থেকে কি আসবে, এবং সেটা কিন্তু আমাদের বিশ্বের শান্তির জন্য অনেক জরুরি।
ডক্টর শফিকুর রহমান,
হ্যাঁ, আমি যেটা বলবো যে এটা একটা সারা বিশ্ব একটা গ্লোবাল প্রবলেম হিসেবে দেখা যাচ্ছে। আমরা ইংল্যান্ডে দেখেছি ব্রেক্সিট, ইংল্যান্ড থেকে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ইংল্যান্ড বের হয়ে যাচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় আমরা রাশিয়ায় দেখেছি রাশিয়া কনসেন্ট্রেট করছে এবং অন্য অন্য দেশকে ধরে নিয়ে যাচ্ছে। আমরা গত কাল পরশু সাউথ সুদানে দেখেছি, বিভিন্ন জায়গায় একটা বাংলাদেশে দেখছি একটা অসহিষ্ণু একটা পরিবেশ সব জায়গায় তৈরি হয়েছে। এটা অর্থনৈতিক কারণে হয়েছে, এটা রাজনৈতিক কারণে হয়েছে, এটা ধর্মীয় কারণে হয়েছে। মিডল ইস্টের কথা তো বলাই বাহুল্য, যে পরিবেশ তৈরি হচ্ছে ইজিপ্টে, কাজে এটা একটা শুধু যে আমেরিকার ঘটনা এটা নয়, এটা একটা গ্লোবাল সিচুয়েশন তৈরি হচ্ছে। এবং যেটা আমি আবার ফিরে যাব সেই মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার পার্সপেক্টিভে, যে ঘটনা এই ধরনের হচ্ছে হচ্ছিল, আমরা এখন এটার প্রেজেন্টেশন এবং এটা অনেক বড়ভাবে দেখতে পাচ্ছি, যেটা এই সমস্যাগুলোকে সমাধান করতে সাহায্য করবে। কারণ সমস্যাগুলো যদি বেরিয়ে আসে তাহলেই লোকে এগুলোকে অ্যানালাইজ করতে পারবে, বুঝতে পারবে রুট কি, কোথা থেকে আসছে, এবং এটা সাহায্য মানে সলভ করার জন্য চেষ্টা করতে পারবে।
আমি আর একটু বলতে চাই যে ভাই যেটা বলছিলেন যে সোশ্যাল মিডিয়া এত গুরুত্বপূর্ণ জিনিস যে নিউজটাকে শোনার পরে অ্যাসিমিলেট করার আগে রিয়াকশন হচ্ছে,
রিয়াকশন করে, অ্যাবসলিউটলি, সুন্দর বলেছেন।
হ্যাঁ, আর প্রযুক্তির ব্যাপারটা যে সেলফোনে এখন যেই ছবিগুলো মানে সঙ্গে সঙ্গে একজন গাড়িতে যাচ্ছে দেখতে পেল যে একটা কিছু ঘটছে, সে তখনই
রেসপন্সিবিলিটি,
হ্যাঁ, তো তখনই সেটা আবার সে ইউটিউবে তুলে দিচ্ছে, তারপরে আবার সবাই আমরা সেই প্রতিক্রিয়াটা দেখতে পাচ্ছি সব জায়গায়।
কারণ আমরা এই আইসিসির দেখছি এবং অন্য অন্য জায়গায় দেখছি এই সোশ্যাল মিডিয়া যার অত্যন্ত একটা পজিটিভ ভূমিকা নিয়ে উদ্দেশ্য নিয়ে এসছে এটাকে অ্যাবিউজড হচ্ছে বিভিন্ন ভাবে,
মোস্টলি অ্যাবিউজড
হচ্ছে আর কি।
হ্যাঁ, কারণ এটা ভালো দিকও আছে এবং ভালো দিকে কি করা যায় সেটাও একটা আলোচ্য বিষয়।
এটা আমেরিকার ভেতরে যেটা এফসিসি ফেডারেল কমিউনিকেশন কমিশন বিভিন্ন ভাবে কন্ট্রোল করার চেষ্টা করছে যে শিশুদের কোন বয়স পর্যন্ত তারা ব্যবহার করতে পারবে, কি ধরনের ভাষা ব্যবহার করতে পারবে, তারপরে কত দূর এটা মানে শুধু তার দেশের ভেতরে থাকবে নাকি দেশের বাইরে যেতে পারবে, এই ধরনের বিভিন্ন রকম আইন ফেডারেল কমিউনিকেশন কমিশনের বিভিন্ন রকম চিন্তা রয়েছে। এটা ছাড়াও আমরা জাতিসংঘেও দেখেছি ইন্টারন্যাশনাল ট্রেড টেলিকমিউনিকেশন ইউনিয়ন ITU,
আমাদের
সারা বিশ্বের
হাতে একেবারেই সময় নেই, খুব দ্রুত সময়টা চলে গেল মনে হচ্ছে। ডক্টর সেলিনা আহমেদ, ডক্টর শফিকুর রহমান, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য, এই সময়টা দেওয়ার জন্য। যে সকল শ্রোতার প্রশ্ন নিতে পারিনি তাদের কাছে সত্যি ক্ষমা চাইছি। আজ তাহলে এখানেই শেষ করছি, শুভরাত্রি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।